আমার প্রিয় দেশবাসীগণ, 2016র এটা প্রথম মন কি বাত অনুষ্ঠান। মন কি বাত আমাকে আপনাদের সঙ্গে এমনভাবে বেঁধে রেখেছে, যে কোনো বিষয়, যে কোনো ভাবনা এলেই আপনাদের মধ্যে তা জানিয়ে দেওয়ার ইচ্ছে জাগে। গতকাল আমি পূজনীয় বাপুজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য রাজঘাট গিয়েছিলাম, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য বার্ষিকী অনুষ্ঠান। ঠিক 11টায় 2 মিনিট নিরবতা পালন করে দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করা মহাপুরুষ, বীর পুরুষ, তেজস্বী তপস্বী, মহান মানুষজনকে শ্রদ্ধা জানানোর অবকাশ। কিন্তু যদি আমরা দেখি, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এরকমটা করেননি। আসলে এটাই স্বভাবজাত হওয়া উচিত নয় কি? একে জাতীয় দায়িত্ব ভাবা উচিত নয় কি? আমি জানি আমার একটি মন কি বাত অনুষ্ঠানেই এমনটা হয়ে যাবে না, কিন্তু কাল যা আমি অনুভব করেছি, মনে হলো তা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলি। আর এটাই সেই কথা যা আমাকে দেশের জন্য জীবন উৎসর্গ করার প্রেরণা দেয়। আপনি ভেবে দেখুন, প্রতি 30শে জানুয়ারি ঠিক বেলা 11টায় 125 কোটি দেশবাসী 2 মিনিটের জন্য নিরবতা পালন করেন, তো আপনি ভাবতে পারেন এই ঘটনায় কত শক্তি আছে। আর এটা সত্যি আমাদের শাস্ত্রে আছে, সংগচ্ছদ্ধং সংবদ্ধব্বম সংবৌ মনসি জানতম, অর্থাৎ আমরা সবাই একসঙ্গে চলব, একসঙ্গে বলবো, আমাদের মন এক হবে। এটাই তো দেশের আসল শক্তি। আর এই শক্তিকে প্রাণ সঞ্চারের কাজটা এমন ঘটনাই করে থাকে। আমার প্রিয় দেশবাসীগণ, কিছুদিন আগে আমি সর্দার প্যাটেলের ভাবনা চিন্তার কথা পড়ছিলাম, কিছু কিছু বিষয়ে আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে। আর ওর একটা কথা আমার খুব ভালো লেগেছে, খাদি সম্বন্ধে সর্দার প্যাটেল বলেছিলেন, ভারতের মুক্তি খাদিতেই নিহিত, ভারতের সভ্যতাও খাদিতেই আছে। ভারতে যাকে আমরা পরম ধর্ম বলে বিশ্বাস করি, সেই অহিংসার আদর্শ খাদিতেই নিহিত। আর ভারতের কৃষক, যাদের জন্য আপনারা এত উদ্বেগ দেখান, তাদের কল্যাণও কিন্তু খাদিতেই আছে। সর্দার সাহেব সরল ভাষায় সোজা কথা বলায় অভ্যস্ত ছিলেন, আর দারুণভাবে তিনি খাদির মাহাত্ম্য বর্ণনা করেছেন। আমি গতকাল 30শে জানুয়ারি পূজনীয় বাপুজির প্রয়াণ দিবসে দেশের খাদি ও গ্রামোদ্যোগের সঙ্গে জড়িত যতজনের কাছে যেতে পারি, আমি চিঠি লিখে পৌঁছতে চেষ্টা করেছি। এমনিতে পূজনীয় বাপুজি বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন, আমিও প্রযুক্তি কাজে লাগিয়েছি, আর এভাবে লক্ষ লক্ষ এমন ভাই বোনদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। খাদি এখন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এক স্বতন্ত্র পরিচিতির বিষয় হয়ে উঠেছে। এখন খাদি যুব অংশেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসছে, আর বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা ও জৈব প্রবণতা সম্পন্নদের জন্য তো এক উৎকৃষ্ট উপায়। ফ্যাশনের জগতেও খাদি জায়গা করে নিয়েছে, আর আমি খাদির সঙ্গে জড়িতদের এতে নতুনত্ব আনার ব্যাপক প্রয়াসের জন্য অভিনন্দন জানাচ্ছি। অর্থব্যবস্থায় বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, খাদির ক্ষেত্রে অন্য সব কিছুর পাশাপাশি বাজারেরও জায়গা করে নেওয়া অপরিহার্য হয়ে উঠেছে। আমি যখন মানুষজনকে বললাম, আপনাদের কাছে অনেক ধরনের তন্তুজ বিষয় আছে, খাদিরও সেখানে ঢুকে পড়া উচিত, আর মানুষজন তা খুব নিয়েছেন, হারে আপনি তো ভাই খাদিধারী নাই হলেন, কিন্তু অন্য 10টা সুতোর মতো খাদির সুতো না হয় আপনি রাখলেন, আর সেই সঙ্গে আমার কথার সঙ্গে সরকারি ব্যবস্থাপনা এক ইতিবাচক আবহ গড়ে উঠছে। অনেক বছর আগে সরকারি ব্যবস্থায় ব্যাপক হারে খাদির ব্যবহার হতো, কিন্তু দিনে দিনে আধুনিকতার নামে এই সব কিছু বাতিল হয়ে যেতে থাকলো, আর খাদির সঙ্গে জুড়ে থাকা আমাদের গরীব জনতার রোজগার হারাতে থাকলেন। খাদিতে কোটি কোটি মানুষকে রোজগার দেওয়ার ক্ষমতা আছে। বিগত দিনে রেল মন্ত্রক, পুলিশ বিভাগ, ভারতীয় নৌবাহিনী, উত্তরাঞ্চলের ডাক বিভাগ, এমন অনেক সরকারি বিভাগ খাদির ব্যবহারে উৎসাহ যোগাতে বেশ কিছু ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন। আর আমাকে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোর এই প্রয়াসের ফলে খাদির কাজের সঙ্গে জড়িত লোকজন এই চাহিদা, সরকারি চাহিদা পূরণের জন্য অতিরিক্ত 18 লক্ষ শ্রম দিবস যুক্ত করা যাবে। 18 লক্ষ শ্রম দিবস অবশ্যই নিজে থেকে এক বিশাল উত্থানের বিষয় হয়ে পূজনীয় বাপুজি ও সর্বদা প্রযুক্তির মানোন্নতির ব্যাপারে সচেতন ও আগ্রহী ছিলেন, আর এজন্যই তো আমাদের চরকা বিকশিত হতে হতে আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে। বর্তমানে সৌরশক্তি ব্যবহার করে চরকা চালানো হচ্ছে, সৌরশক্তিকে চরকার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া খুব সফল হয়েছে, এজন্য পরিশ্রম কমেছে, উৎপাদন বেড়েছে, আর গুণগত পরিবর্তনও এসেছে। বিশেষ করে সৌরচরকার জন্য মানুষের কাছ থেকে আমি অনেক চিঠি পেয়ে থাকি। রাজস্থানের দৌসা থেকে গীতা দেবী, কোমল দেবী আর বিহারের নবাদা জেলার সাধনা দেবী আমাকে চিঠি লিখে জানান, সৌরচরকার কারণে আমাদের জীবনে বিপুল পরিবর্তন এসেছে, আমাদের আয় দ্বিগুণ হয়ে গেছে, আমাদের খাদির সুতনীয় মানুষের মধ্যে চাহিদা ও আকর্ষণ বেড়ে গেছে। এই সমস্ত কথা নতুন করে উৎসাহ বাড়িয়ে দেয়। আর 30শে জানুয়ারি যখন আমরা বাপুজিকে স্মরণ করি, আমি আবারও বলবো, এটা তো অবশ্যই করব, আমাদের অনেক অনেক কাপড়ের ভিড়ে অন্তত একটি হলেও খাদির পোশাক অবশ্যই থাকবে। প্রিয় দেশবাসীগণ, 26শে জানুয়ারি জাতীয় পার্বণ আমরা অনেক আশা উৎসাহের সঙ্গে পালন করেছি। চারিদিকে সন্ত্রাসবাদীরা কি না কি করবে এই দুশ্চিন্তার মধ্যে দেশের মানুষ সাহস দেখিয়েছেন, উদ্যম দেখিয়েছেন, উদ্দীপনা ও গরিমাময়তার সাধারণতন্ত্র দিবস উদযাপন করেছেন। কিন্তু কেউ কেউ কিছু অন্যরকম কথাও বলেছেন, আর আমি মনে করি তাতে মনোযোগী হওয়া যেতেই পারে। বিশেষ করে গুজরাট ও হরিয়ানা এই দুই রাজ্যে পরীক্ষামূলকভাবে সেখানকার গ্রামীণ এলাকায় যে সমস্ত সরকারি স্কুল আছে সেখানকার পতাকা উত্তোলনের জন্য ওখানকার সবচেয়ে শিক্ষিত মেয়েকে বেছে নেওয়া হয়েছিল। হরিয়ানা ও গুজরাট মেয়েদের গুরুত্ব দিল, শিক্ষিত মেয়েদের বিশেষ গুরুত্ব দিল, বেটি বাঁচাও বেটি পড়াও এই আবেদনের এক উৎকৃষ্ট বার্তা দেওয়ার প্রয়াস নিল। আমি দুই রাজ্যের এই অনন্য ভাবনাকে অভিনন্দন জানাচ্ছি, আর সেই সমস্ত মেয়েদেরও অভিনন্দন জানাচ্ছি যারা পতাকা উত্তোলনের সুযোগ পেয়েছেন। হরিয়ানায় তো আরেকটি বিষয়ও ছিল যে গত এক বছরে যে পরিবারে মেয়ের জন্ম হয়েছে এমন পরিবারকে 26শে জানুয়ারি উপলক্ষে বিশেষ নিমন্ত্রণ জানিয়ে VIP হিসেবে প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করা হয়েছিল। তা নিজে থেকে একটা বিশেষ গৌরবের মুহূর্ত ছিল। আর আমি খুশি যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি হরিয়ানা থেকেই যাত্রা শুরু করিয়েছিলাম, কেননা হরিয়ানায় লিঙ্গ অনুপাতে ব্যাপক গোলমাল ছিল। প্রতি 1000 পুরুষে মেয়ে জন্মানোর হার খুব কম ছিল। সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার মতো উদ্বেগের ছায়া দীর্ঘতর হচ্ছিল। আর আমি এই কর্মসূচির জন্য যখন হরিয়ানাকে বেছে নিয়েছিলাম তখন সরকারি আধিকারিকরা বলছিলেন, না সাহেব, সেখানে খুবই নেতিবাচক মানসিকতা, সেখানে বেশ কঠিন হবে। কিন্তু আমি সেখানেই শুরু করেছিলাম। আর আজ আমি মন থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমার ভাবনাকে আপনাদের মনের ভাবনায় অংশীদার করে নিয়েছেন। আর আজ সেখানে মেয়েদের জন্মহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমি সেখানকার সামাজিক জীবনে এই পরিবর্তনের জন্য সত্যি মন থেকে অভিনন্দন জানাচ্ছি। গত মন কি বাত অনুষ্ঠানে আমি দুটো কথা বলেছিলাম। এক, নাগরিক হওয়ার সুবাদে আমরা মহামনীষীদের প্রতিকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখব না? এমনিতে কারো প্রতিকৃতি বসানোর ব্যাপারে আমরা যতটা আবেগতাড়িত থাকি, পরে তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা কিন্তু বেপরোয়া হয়ে যাই। আর দ্বিতীয় কথা আমি বলেছিলাম, সাধারণতন্ত্র দিবসের পার্বণে আমরা কর্তব্য পালনের ওপর কীভাবে জোর দেব, এর অভ্যাসনিষ্ঠ আলোচনা আমরা কীভাবে করব। অধিকারের প্রসঙ্গে অনেক কথা হয়, কিন্তু কর্তব্য নিয়েও তো কথা হতে হবে। আমি খুশি যে দেশের অনেক জায়গায় সাধারণ নাগরিক, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে, সাধু সজ্জন মানুষও কেউ কেউ এগিয়ে এসেছেন। তারা সবাই কোথাও না কোথাও যেখানে যেখানে মূর্তি প্রতিকৃতি ইত্যাদি আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, গোটা চত্বর সাফ করেছেন, একটা ভালো কিছুর সূচনা সম্ভব হয়েছে। আর তা শুধু স্বচ্ছতার অভিযানই নয়, একদিক থেকে সম্মাননার অভিযানও বটে। আমি সবার কথা উল্লেখ করছি না, কিন্তু যেরকম খবর পেয়েছি তা খুবই আশাব্যঞ্জক। কেউ কেউ আছেন নিজেদের কথা আগ বাড়িয়ে বলতে সংকোচ বোধ করেন। আমি তাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার mygov.in পোর্টালে নিজেদের করা প্রতিকৃতি সাফাইয়ের ছবি অবশ্যই পোস্ট করুন, গোটা পৃথিবীর মানুষ তা দেখেন, গৌরবান্বিত হন। একইভাবে 26শে জানুয়ারিতে কর্তব্য অধিকার বিষয়ে আমি আপনাদের চিন্তাভাবনা জানতে চেয়েছিলাম, আর আমি আনন্দিত যে এতে হাজার হাজার লোক অংশগ্রহণ করেছেন। আমার প্রিয় দেশবাসীগণ, একটা কাজের জন্য আমি আপনাদের সাহায্য চাইছি, আর আমি জানি আপনারা আমাকে সাহায্য করবেন। আমাদের দেশে কৃষকদের ব্যাপারে অনেক কথা বলা হয়ে থাকে, অনেক শব্দ খরচ হয়। যাই হোক, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু কৃষকের সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে প্রাকৃতিক বিপর্যয়। কৃষকের সমস্ত পরিশ্রম যেন জলে যায়, গোটা একটা বছরের সর্বনাশ হয়ে যায়। তাদের সুরক্ষিত করার একটাই উপায় আমার ভাবনায় এসেছে, আর তা হল ফসল বীমা যোজনা। 2016তে ভারত সরকার কৃষকদের বিরাট বড় উপহার দিয়েছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কিন্তু এই কর্মসূচি প্রধানমন্ত্রীকে কেউ প্রশংসা করবে বাহবা জানাবে এজন্য নয়। এত বছর ধরে ফসলের বীমা করা নিয়ে কথা হয়ে আসছে, কিন্তু 20-25% বেশি কৃষক এই কর্মসূচির সুবিধার আওতায় আসেননি। আমরা কি এমন শপথ নিতে পারি না যে আগামী 1-2 বছরে আমরা কম করে দেশের 50% কৃষককে এর আওতায় নিয়ে আসতে পারি? ব্যাস এখানেই আমি আপনাদের সাহায্য চাইছি, কেননা তারা যদি ফসল বীমার আওতায় আসেন, বিপর্যয়ের সময় তাতে এক বিরাট সাহায্য পাওয়া যাবে। আর এবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ব্যাপকতা ও সরলতার কারণে এতটাই জন অনুমোদন পেয়েছে যে এর প্রযুক্তি সংযুক্তির ব্যাপকতায় এতটা সাদরে গ্রহণের ইঙ্গিত দিয়েছে, আর এর সঙ্গে ফসল কাটার পরবর্তী 15 দিনেও কোনো বিপর্যয় হলে তখনও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রযুক্তি প্রয়োগে এর বিকাশের গতি কিভাবে বাড়ানো যায়, বীমার টাকা পেতে যাতে দেরি না হয়, এই সমস্ত কিছু ব্যাপারে ভাবনা চিন্তা রয়েছে। সবচেয়ে বড় কথা এই যে এই ফসল বীমার কিস্তির হারও এতটা কম রাখা হয়েছে যে কেউ ভাবতেও পারবেন না। নতুন বীমা কর্মসূচিতে কৃষকদের জন্য কিস্তির টাকা সর্বোচ্চ খরিফের ফসলের জন্য 2% ও রবি ফসলের জন্য 1.5%। এবার আমাকে বলুন, আমার কোনো কৃষক ভাই যদি এই সুবিধার বাইরে থাকেন তাহলে ক্ষতি হবে কি হবে না? আপনি কৃষক নাই হতে পারেন, কিন্তু আমার মন কি বাত অনুষ্ঠান তো শুনছেন, আপনি কি কৃষকদের কাছে আমার কথাটা পৌঁছে দেবেন? আর এজন্য আমি চাই আপনি তারও বেশি করে প্রচার করুন। এজন্য আমি আপনাদের জন্য নতুন কর্মসূচিও নিয়ে এসেছি। আমি চাই আমার এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক। হ্যাঁ, এই কথা ঠিক, টিভিতে রেডিওতে আপনারা আমার মনের কথা শুনে থাকেন, কিন্তু পরে শুনতে চাইলে কি করবেন? আমি আপনাদের এখন নতুন এক উপহার দিতে চলেছি। বলুন না, আপনি কি আপনার মোবাইল ফোনে আমার মন কি বাত অনুষ্ঠান শুনতে পান, যে কোনো সময় শুনতে পান? না হলে আপনাকে শুধু এটাই করতে হবে, আপনার মোবাইল ফোন থেকে একটা মিসড কল করুন। এজন্য যে নম্বর রয়েছে 8190881908 আপনি মিসড কল করবেন, আর এরপর যে কোনো সময় মন কি বাত শুনতে পাবেন। আপাতত তা হিন্দিতে আছে, তবে খুব শিগগিরই আপনারা মাতৃভাষাতেই তা শুনতে পাবেন, এজন্য আমি ব্যবস্থা করছি। আমার প্রিয় নবযুব বন্ধুরা, আপনারা তো দারুণ কাণ্ড করেছেন। যখন 16 জানুয়ারি স্টার্ট আপ কর্মসূচি শুরু হয়, সারা দেশের নবযুবকদের মধ্যে নতুন শক্তি, নতুন চেতনা, নতুন আশা, উৎসাহ আমি টের পেয়েছি। লক্ষ লক্ষ মানুষের আওতায় আসার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন, কিন্তু এত জায়গা না থাকায় শেষ পর্যন্ত বিজ্ঞান ভবনে এই কর্মসূচির আয়োজন করি। আপনারা আসতে পারেননি, কিন্তু আপনারা সারাক্ষণ অনলাইনের সঙ্গে যুক্ত ছিলেন। এত ঘন্টা সময় জুড়ে এমন ধরনের কোনো অনুষ্ঠানের সঙ্গে কখনো এত লক্ষ লক্ষ যুববন্ধু এতটা জুড়ে থেকেছেন কিনা, আর থাকলেও তা খুবই বিরল, কিন্তু তা হয়েছে। আর আমি দেখছিলাম স্টার্ট আপ নিয়ে কেমন আশার সঞ্চার হয়েছে। সাধারণ মানুষের ধারণা এরকম যে স্টার্ট আপের কথা মানে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট কথা, খুবই কেতা দুরস্ত ব্যাপার। স্টার্ট আপের এই অনুষ্ঠানের পর এই ভুল ভেঙে গেছে। তথ্য প্রযুক্তি তো স্টার্ট আপের এক ছোট্ট অংশ, জীবন তো অনেক বিশাল, অনন্ত এর চাহিদা। স্টার্ট আপও অসংখ্য সুযোগ নিয়ে আসে। আমি এর মাঝে কিছুদিন আগে সিকিম গিয়েছিলাম। সিকিম এখন দেশের জৈব রাজ্যে পর্যবসিত হয়েছে। সারা দেশের কৃষিমন্ত্রী এবং কৃষি সচিবদের আমি ওখানে নিমন্ত্রণ করেছিলাম। ওখানে 2 জন নবযুবকের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। আইএম থেকে পাশ করে বেরিয়েছেন, একজন হলেন অনুরাগ আগ্রওয়াল এবং দ্বিতীয় জন হলেন সিদ্ধি কর্ণারি। তারা স্টার্ট আপের দিকে এগিয়ে এলেন এবং এদেরকে আমি সিকিমে পেলাম। তারা উত্তর পূর্বে কাজ করেন, কৃষির ক্ষেত্রে কাজ করেন, ভেষজ উৎপাদন, জৈব উৎপাদনের বিশ্ব বিপণনের কাজ করেন। কথাটা এমনই তো, গতবার আমি স্টার্ট আপের সঙ্গে যুক্ত লোকজনদের বলেছিলাম যে নরেন্দ্র মোদী অ্যাপে নিজেদের অভিজ্ঞতা পাঠান, অনেকেই পাঠিয়েছেন, কিন্তু আরও বেশি এলে আমি আরও খুশি হব। কিন্তু যেগুলো এসেছে ওইগুলো সত্যিকারের প্রেরণাদায়ক। বিশ্বাস দ্বিবেদী নামক এক যুবক অনলাইনে রান্নাঘর স্টার্ট আপ করেছেন, এবং মধ্যবিত্ত অংশের যে সমস্ত লোকজন এসেছেন তাদের অনলাইনের মাধ্যমে জলখাবার পৌঁছানোর কাজ করছেন। জনৈক দিগ্নেশ পাঠক আছেন, যিনি কৃষকদের জন্য বিশেষভাবে পশুখাদ্যের ব্যাপারে কাজ করার জন্য মনস্থির করেছেন। যদি আমাদের দেশের পশু ভালো খাবার পায় তবে আমরা ভালো দুধ পেতে পারি, যদি ভালো দুধ পাওয়া যায় তবে আমাদের দেশের নবযুবকরা শক্তিশালী হবেন। মনোজ গিলদা, নিখিলজি, তারা কৃষি সম্পর্কিত সংরক্ষণাগারে স্টার্টআপের শুরু করেছেন। তারা বৈজ্ঞানিক উপায়ে খাদ্য সংরক্ষণের প্রণালীর সঙ্গে কৃষি উৎপাদনের জন্য ব্যাপক মাত্রায় সংরক্ষণের ব্যবস্থা বিকশিত করছেন, অর্থাৎ অনেক পরামর্শ এসেছে। আপনারা আরও পাঠান, আমার আরও ভালো লাগবে। আর যদি মন কি বাতে আমাকে বারবার স্টার্টআপের কথা বলতে হয়, যেমন আমি পরিচ্ছন্নতার ব্যাপারে প্রত্যেকবারই বলি, তেমনভাবে স্টার্টআপের ব্যাপারেও বলবো, কেননা আপনাদের উদ্দীপ্ত প্রয়াসই আমার প্রেরণা। আমার প্রিয় দেশবাসীগণ, পরিচ্ছন্নতা এখন সৌন্দর্যের সঙ্গেও যুক্ত হয়েছে। অনেক বছর ধরেই আমরা নোংরা আবর্জনার বিরুদ্ধে আমাদের অসন্তোষ ব্যক্ত করে এসেছি, কিন্তু নোংরা আবর্জনা সরেনি। কিন্তু দেশবাসীগণ আবর্জনার আলোচনা ছেড়ে পরিচ্ছন্নতার কথা বলতে শুরু করেছেন। পরিচ্ছন্নতার কাজ কোথাও না কোথাও কিছু না কিছু চলছেই, কিন্তু এখন নাগরিকরা এক কদম এগিয়ে গেছেন, তারা পরিচ্ছন্নতার সঙ্গে সৌন্দর্যকে যুক্ত করেছেন। একে তো বলা যায় সোনায় সোহাগা। বিশেষভাবে এই কথাটা দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশনে। আমি দেখছি যে ইদানিং দেশের অনেক স্টেশনেই ওখানকার স্থানীয় নাগরিক, স্থানীয় শিল্পী, ছাত্রছাত্রীরা এরা নিজের শহরের রেলওয়ে স্টেশনের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছেন। স্থানীয় শিল্পকলাকে কেন্দ্র করে দেয়ালে চিত্রায়ন করা হয়েছে, সাইনবোর্ডও ভালোভাবে তৈরি করা হচ্ছে, ভাস্কর্যমণ্ডিত করা, মানুষকে সচেতন করা জিনিসও এতে প্রয়োগ করা হচ্ছে। কি কি কাজই না এরা করে চলেছেন! আমাকে কেউ বলেছেন যে হাজারিবাগ স্টেশনে আদিবাসী মহিলারা ওখানকার স্থানীয় সরাই ও কহবার আর্টের আদলে সম্পূর্ণ রেলওয়ে স্টেশনটিকে সাজিয়ে তুলেছেন। থানে জেলার 300-এর বেশি স্বেচ্ছাসেবী কিংস সার্কেল স্টেশন সাজিয়ে তুলেছেন। মাতুঙ্গা, বাড়িওয়ালি খার ইত্যাদিতেও একই কথা। রাজস্থান থেকেও অনেক খবর আসছে, সবাই মাধোপুর, কোটা। মনে হচ্ছে যে খুব শিগগিরই রেলওয়ে স্টেশন আমাদের ঐতিহ্যের পরিচয় বাহক হয়ে উঠবে। প্রত্যেক জানালা দিয়ে চা পকোড়ার গাড়ি চালককে খুঁজবে না, ট্রেনে বসে বসে দেয়াল দেখতে পাবে এখানকার বৈশিষ্ট্যগুলি কি। এটা রেলওয়ে বা নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় হয়নি, এটা ছিল নাগরিকদের অনুপ্রেরণা। দেখুন না, নাগরিক যদি করে ফেলে তা কেমন করে করে। আমি তো কিছু ছবি পেয়েছি, কিন্তু আমার মন চাইছে আরও ছবি দেখি। আপনারা যারা রেলওয়ে স্টেশন বা অন্যত্র পরিচ্ছন্নতার সাথে সৌন্দর্যায়নের প্রচেষ্টা নিয়েছেন, আমাকে কি তার ছবি পাঠাতে পারেন? অবশ্যই পাঠান, আমি তা দেখাই, মানুষও দেখবে এবং আরও মানুষ অনুপ্রেরণা পাবে। রেলওয়ে স্টেশনে যা হতে পারে তা বাসস্ট্যান্ডও হতে পারে, হাসপাতালেও হতে পারে, বিদ্যালয়েও হতে পারে, মন্দিরের আশেপাশেও হতে পারে, গির্জার আশেপাশে হতে পারে, হতে পারে মসজিদের আশেপাশেও, উদ্যান বা বাগানই হতে পারে, কত জায়গায় হতে পারে। যারা এর চিন্তা করছেন এবং যারা এটা শুরু করেছেন এবং যারা একে এগিয়ে নিয়ে গেছেন, সবার জন্য কিন্তু অভিনন্দন রইল। সবাই আপনারা অভিনন্দন পাওয়ার যোগ্য। কিন্তু হ্যাঁ, আমাকে ছবি অবশ্যই পাঠান, আমিও দেখতে চাই আপনারা কি কি করেছেন। আমার প্রিয় দেশবাসীগণ, এটা গর্বের বিষয় যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ভারত অনেক বড় প্রদর্শনী করছে। সম্পূর্ণ বিশ্ব আমাদের এখানে অতিথি হয়ে আসছে, আর আমাদের নৌসেনা এই প্রদর্শনীর জন্য প্রবল উৎসাহী তৈরি হচ্ছে। পৃথিবীর অনেক দেশের যুদ্ধজাহাজ, নৌবাহিনীর জাহাজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমের সমুদ্রতটে একত্রিত হচ্ছে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ভারতের সমুদ্রতটে হচ্ছে। বিশ্বের সৈন্যশক্তি এবং আমাদের সৈন্যশক্তির সামঞ্জস্যের এটা একটা প্রচেষ্টা, একটা সংযুক্ত প্রচেষ্টা, বিরাট বড় সুযোগ। আগামী দিনে টিভি মিডিয়ায় এর জ্ঞাপন তো হবেই, এটা বিরাট মাপের কার্যক্রম এবং সবাইকে এটা শক্তি যোগাবে। ভারতের মতো দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সামুদ্রিক ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সংস্কৃতে সমুদ্রকে উদিতি বা সাগর বলা হয়, এটার অর্থ হল অনন্ত প্রাচুর্যতা। সীমানা আমাদের হয়তো আলাদা করে, ভূখণ্ড হয়তো আমাদের আলাদা করে, কিন্তু জল আমাদের যুক্ত করে, সমুদ্র আমাদের যুক্ত করে, সমুদ্রের সঙ্গে আমরা নিজেরা যুক্ত হতে পারি, যে কেউই যুক্ত হতে পারি। আমাদের পূর্বপুরুষগণ শতাব্দী প্রাচীন আমলে বিশ্ব ভ্রমণ করে, বিশ্ব ব্যাপার বাণিজ্য করে এই শক্তির পরিচয় করিয়েছিলেন। ছত্রপতি শিবাজি হন বা চোল সাম্রাজ্য হোক, সামুদ্রিক শক্তির বিষয়ে তারা এক নতুন পরিচয় তৈরি করেছিলেন। আজও আমাদের অনেক রাজ্য এমন আছে যেখানে সমুদ্রের সঙ্গে যুক্ত অনেক ঐতিহ্য জীবিত আছে, উৎসবের রূপে পালন করা হয়। পৃথিবী যখন ভারতের অতিথি হচ্ছে, নৌবাহিনীর শক্তির পরিচয় হচ্ছে, এটা একটা ভালো সুযোগ। আমারও সুযোগ হবে, সৌভাগ্য হবে এই বৈশ্বিক সুযোগে উপস্থিত থাকার। এমনই ভারতের পূর্ব সীমে অবস্থিত গুয়াহাটিতে খেলাধুলার আসর হচ্ছে। সার্কভুক্ত দেশগুলির খেলাধুলার আসর, সার্কভুক্ত দেশগুলির সহস্র খেলোয়াড় গুয়াহাটির মাটিতে আসছে। খেলার পরিবেশ, খেলার উৎসাহ সার্কভুক্ত দেশগুলোর নতুন প্রজন্মের এক সুন্দর সাবলীল উৎসব আসামের গুয়াহাটির মাটিতে হচ্ছে। এটাও নিজে থেকেই সার্ক দেশগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার একটা সুযোগ। আমার প্রিয় দেশবাসীগণ, আমি প্রথমেই বলেছিলাম যে আমার মনে যা আসে তা আপনাদের সঙ্গে খোলাখুলিভাবে বিনিময় করা ইচ্ছে করে। আগামী দিনগুলোতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। গতবার পরীক্ষার ব্যাপারে মন কি বাতে ছাত্রছাত্রীদের কিছু কথা বলেছিলাম। এইবার আমার ইচ্ছা হলো যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা সফল হয়েছে এবং পরীক্ষার দিন চাপমুক্ত অবস্থায় কিভাবে কাটিয়েছে, পরিবারে কেমন পরিবেশ ছিল, গুরুজনেরা শিক্ষকরা কি ভূমিকা নিয়েছেন, নিজেরা কেমন প্রচেষ্টা নিয়েছে, নিজেদের থেকে যারা সিনিয়র তারা কি বলছেন, কি করেছেন, আপনাদের অভিজ্ঞতা হয়েছে। এইবার আমি যেটা করতে পারি তা হলো আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাকে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী অ্যাপে, এবং আমি মিডিয়াকে অনুরোধ করব যে এর মধ্য থেকে যেগুলো ভালো ভালো কথা সেগুলো আগামী ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে নিজেদের মিডিয়ায় প্রচার করুন, যাতে করে সারা দেশের ছাত্রছাত্রীরা তা পড়তে পারে, টিভিতে দেখতে পায় এবং তারাও কীভাবে চিন্তামুক্ত এবং দুর্ভাবনাহীন পরীক্ষা দেওয়া যায়, হাসিখুশিভাবে কীভাবে পরীক্ষা দেওয়া যায় এর জড়িবুটি হাতে পেয়ে যায়। আমি বিশ্বাস করি যে মিডিয়ার বন্ধুগণ অবশ্যই এতে সাহায্য করবেন। হ্যাঁ, তবেই করতে পারবে যখন আপনারা সব পাঠাবেন। পাঠাবেন তো? অবশ্যই পাঠান। অসংখ্য ধন্যবাদ। আগামী মন কি বাতের জন্য আগামী মাসে অবশ্যই আপনাদের সাথে মিলিত হব। অসংখ্য ধন্যবাদ।